أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله، ومن يشكر فإنما يشكر لنفسه، ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله، إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا، واتبع سبيل من أناب إلي، ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله، إن الله لطيف خبير. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك، إن ذلك من عزم الأمور. ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا، إن الله لا يحب كل مختال فخور. أعوذ بالله من الشيطان الرجيم. فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن، فيقول ربي أكرمني فيقول ربي أكرمني مكرما فيقول ربي أكرما فيقول ربي أكرما وأما إذا ما ابتلاه فقدر فقدر عليه رزقه فيقول ربي أكرمن فيقول ربي أهانن فيقول ربي أهانني فيقول ربي أهانن فيقول ربي أهانن فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم كلا بل لا يكرمون اليتيم ولا يحضون ولا تحضون ولا تحاضون على طعام المسكين وتأكلون ويأكلون التراث أكلا لما ويحبون المال حبا جما صدق الله العظيم.
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم ما زهد عبد في الدنيا إلا أنبت الله الحكمة في قلبه وأنطق بها لسانه وبصره عيب الدنيا وداعها ودواءها وأخرجه سالما إلى دار السلام او كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. زاهد في الدنيا যে জোহদের কথা কালকে বলা হয়েছে এর বিপরীতে আসে তালিবুদ দুনিয়া জাহিদ ফি দুনিয়া এটা তালিবুদ দুনিয়া দুনিয়া তালাশ করে আরেকজন দুনিয়া তালাশ করে না
বাকি তার কসব আছে, কামাই রোজগার আছে, কামাই রোজগার করে। ফরক এতটুক, তালেবে দুনিয়া দুনিয়ার আমোদ ফুর্তির জন্য কসব করে, আর জাহেদ ফি দুনিয়া সে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কসব করে। আল্লাহ পাকের সন্তুষ্টি কি? যেটা আগে বলা হয়েছে যে একজনের ধারা এভাবেই আসছে, কসবে মাসের ভিতর দিয়ে তার দিন শরীয়ত সব ষোলোয়ানা চলতেছে, কামাই রোজগারও আছে, এর ভিতর দিয়ে তার দিন শরীয়ত ষোলোয়ানা আছে। তো এর এই কামাই রোজগার এরা জোহদের পরিপন্থী না, তাওয়াক্কুলেরও পরিপন্থী না, জোহদেরও পরিপন্থী না। জোহদের পরিপন্থী হতো যদি সে এটাকে তার দুনিয়াবি খাহেসাত পুরা করার জন্য করত, তাহলে এখন তো সে এটা করে আল্লাহর হুকুম পালনার্থে আর জরুরত পুরা করার জন্য। খাহেস আর জরুরত ভিন্ন জিনিস, জরুরত আর হাজত পুরা করার জন্য, এই জন্য এটা জোহদ পরিপন্থী না। কিন্তু আবার একজনের কিছু নাই, ফকির, সে কিন্তু মানুষের দ্বারে দ্বারে হাত পাততেছে, সে কিন্তু জাহেদ ফি দুনিয়া না, সে তালেবে দুনিয়া, সে তার খাহেসাত পুরা করার জন্য সে শরীয়তের হুকুম আকাম লঙ্ঘন করে সে আল্লাহর জন্য এটা করে। আল্লাহর জন্য করলে তো সে চুপ, আল্লাহর কাছে চুপ। এমন এই দুইজন মানুষের আমলে ব্যবধান হলো অনেক ব্যবধান। যিনি জাহেদ ফি দুনিয়া তার হয়তো বাহ্যিক কিছু নাই, না হয় তার অনেক কিছু আছে, দোনো অবস্থাই থাকতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই তার দিলের মধ্যে কিছুই নেই, তার দিলের মধ্যে কিছুই নেই, এই জন্য তার যে কোনো এবাদত এখলাসের সাথে হয়, হুজুরে কলবের সাথে হয়, এখলাসের সাথে হয়। যদি দিলের মধ্যে অন্য কিছুর হুজুম নাই, ভিড় ভাড় নাই, শুধু দিলে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে, এই জন্য তার অল্প এবাদত এটা অনেক বেশি, অল্প এবাদত ফলাফলের দিক থেকে অনেক বেশি। আরেকজন পালেবে দুনিয়া, যার দিলের মধ্যে দুনিয়ার খায়েশাত পুরা করা আর দুনিয়া পাওয়া এটা যার ভিতরে আছে, সে যদি অনেক আমলও করে তার অনেক আমলও একেবারেই তুচ্ছ, একেবারেই অল্প। কেন? শুধু এজন্য যেহেতু তার দিলের মধ্যে দুনিয়ার তলব আছে আর খাহেস আছে, এই জন্য কোনো আমল তার এখলাসের সাথে হবে না, যে কোনো আমলের মধ্যেই তার একটা কিছু দুনিয়াবি কোনো মতলব, কোনো খাহেস, কোনো উদ্দেশ্য চলে আসবে, যে কোনো আমলের মধ্যে ওটা ভিড় যাবে, এসেই যাবে, শরীক হয়ে যাবে। তো নিরঙ্কুশ এখলাসের সাথে তার থেকে এবাদত হয় না, এই জন্য তার অনেক এবাদত তুচ্ছ, অনেক কম। আর ওই দিক দিয়ে জাহেদ ফি দুনিয়া তার অল্প এবাদত অনেক বেশি, কেন? নিরঙ্কুশ, খালেস, এই জন্য। যে হাদিস তিলাওয়াত করা হলো এখানে আরো কিছু মাসালা স্পষ্ট হয়ে যাওয়া চাই, যেটা হলো একজন আরেকজনকে হাদিয়া দিবে, হাদিয়া দেয়। এখন যিনি জাহেদ ফি দুনিয়া, যার ভিতরে দুনিয়ার তলব নাই, উনি এটা নিবে, হ্যাঁ হাতিয়ে দিলে নিবে, এটা ঠিক না যে না 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 হাতিয়ে দিতেছে মুসলমান মহব্বতকে দিতেছে নাও। তবে শর্ত কয়েকটা শর্ত, এক নম্বরের শর্ত হইল শরীয়তের দৃষ্টিতে এটাকে বলে জাহিরি এলেম, জাহেরান এটার মধ্যে কোনো কাবাহাত না থাকা, শরীয়তের দৃষ্টিতে এই হাদিয়াটা গ্রহণ করতে কোনো সমস্যা নাই। কেন? এটা হালাল কামাইয়ের টাকা, হালাল উপার্জনের টাকা, কোনো সমস্যা নাই। অথবা যিনি দিচ্ছেন উনি নিজে বালেক, নিজে কি বালেক, না বালেক দিলে সেটা আবার গ্রহণ করা যাবে না, শরীয়ত অনুমতি দিবে না, তিনি বালেক, কামাই রোজগারের পয়সাটাও হালাল উনিও বালেক, তাহলে শরীয়তের দৃষ্টিতে কি নাই, সমস্যা নাই। বাতেনের দিক থেকে, ভিতরের দিক থেকে, ভিতরের দিক থেকে ও দেখতে হবে, শর্ত আছে কি সেটা, আমি এটা নিতেছি, আমি যেটা নিতেছি দেনেওয়ালা কাকে মনে করি, যদি একে দেনেওয়ালা মনে করি তাহলে নেওয়া যাবে না, আর যদি দেনেওয়ালা আল্লাহ পাকের জাতকে মনে করি, দেনেওয়ালা আল্লাহ পাকের জাতকে মনে করি তাহলে নেওয়া যাবে, দেনেওয়ালা জাত যদি আল্লাহকে মনে করি তাহলে নিতে পারব, আর যদি যে দিতেছে তাকে মনে করি তাহলে নেওয়া যাবে না। যত রকমের হালাতই হোক সব হালাতে অবস্থা এরকম যে এটা তো উনি দিচ্ছেন না আল্লাহ পাক দিচ্ছেন, ওনাকে উসিলা বানাইছেন, দেনেওয়ালাকে এই দেওয়ার ভিতরে সে যদি আল্লাহকে মুশাহাদা করে, আল্লাহকে সে দেখে আল্লাহ দিতেছে এটা তার ইয়াকিন, মামুলি সুদবুদ না একেবারে বাস্তব, সে দিতেছে সে দেখতেছে হাত এর কিন্তু এর পিছনে আল্লাহ পাকেই করতেছে, আল্লাহ পাকেই দিতেছে, হ্যাঁ এটা যদি ভিতরে থাকে যে দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ পাকেই দিতেছেন তাহলেই নিতে পারবে, আর না নিতে পারবে নিবে না। আরেকটা শর্ত হইল মানে জোহদের পরিপন্থী না, আর জোহদ ছুটে যাবে, জোহদ নষ্ট হয়ে যাবে, জোহদ থাকবে না। আরেকটা শর্ত হইল আমার নিজের জরুরত বা হাজত আসেনি, যদি থাকে তাহলে নেওয়া, আর যদি না থাকে তাহলে ওনাকে বলা আমার তো হাজত নাই জরুরত নাই, তখনও এই শর্তে নিতে পারবে যে যারা হাজতমান আছে তাদেরকে দিয়ে দিব, যারা হাজতমান আছে জরুরতমান আছে ওদেরকে দিয়ে দিব, নিজে জমা করার জন্য হাদিয়া রাখব, একটা নিজের সঞ্চয় টাকা বাড়তেছে এটা সমস্যা না, তাদের হাদিয়া দিতে যে নিতেছি ওখানে মানবী এই বিষয়গুলো প্রয়োজন জোহদ বহাল থাকার জন্য, আর নসেত জোহদ হবে না। তো টল শরীয়তের মাসলা, আর টল তার বাতেনের মাসলা, বাতেনে কি হইতে হবে যে দেনেওয়ালা উনি না আল্লাহ পাক পাঠাইছেন, ওনাকে উসিলা বানাইছেন, আল্লাহ নেয়ামত মনে করে নেওয়া, আর নিজের হাজত জরুরত যদি না থাকে তাহলে ওনাকে বলা যে আমার হাজত নাই জরুরত নাই অন্য কাউকে দিয়ে, এরপরে উনি দিবে নেওয়া যাবে, কি যে এই নিয়তে যে যারা হাজতমান আছে তাদের পিছনে খরচ করব তাদেরকে দিব, তাহলে এই হাদিয়া গ্রহণ করা কি না জোহদের পরিপন্থী না, এগুলো মাসআলা মাসআলা। তো বাহার হাল যে জিনিসটা এখানে স্পষ্ট সেখানে হলো ভিতরে যদি জোহদের সিফত না থাকে তাহলে মানুষের আমাল এখলাস পূর্ণ আসলে হয় না, এখলাস পূর্ণ হয় না, তার ভিতরে ভিন্ন জিনিস চলেই আসে। জোহদ ভিতরে থাকলে আমল এখলাস পূর্ণ হয়, এই জন্য তার অল্প আমলও অল্প না, আর যে তলেব দুনিয়া তার বেশি আমলও বেশি না, তার বেশি আমলও বেশি না। যে হাদিস তিলাওয়াত করা হইল এই হাদিসের মর্ম হইল এটা জোহদের একটা বিশাল ফজিলত বয়ান করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নাকি জোহদ এখতিয়ার করবে, জোহদের হাকিকত বুঝে আসছে আমাদের গতকালকের আলোচনায়, বুঝে আসছে না? তো যে নাকি জোহদ এখতিয়ার করবে, আল্লাহ পাক তার দিলের মধ্যে হেকমত পয়দা করবেন। মানুষের দিল অনেক বড় এক বিষয়, অনেক বড় এক জগৎ, তাই না? মুক্তি শফি সাহেবের মনে হয় একটা রেসালা আছে, দিল কি দুনিয়া, কি আছে, দিল কি দুনিয়া, এই জগৎ, এই জগৎ অনেক ছোট, ওই জগৎ অনেক বড়, অনেক তো বহুত বড়। এটাকে কাজে লাগাইলে এটার ওসাতকে যথাযথ অনুভূত করতে পারলে, অনুভূত হলে অনেক কিছু, এটা বহুত কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যিনি জোহদ এখতিয়ার করবে আল্লাহ পাক তার দিলের মধ্যে হেকমত পয়দা করে দিবেন। হেকমত জমিন থেকে যেরকম গাছ উঠে তার দিলটা এরকম হেকমত পয়দা হওয়ার জমিন হয়ে যাবে, ওটা থেকে হেকমত পয়দা হবে। ইলমু হেকমত বলে না, ইলিম হেকমত ভিতর থেকে পয়দা হইতে থাকবে। ওয়ান তাকাবিহা লিসানাহু, এবং তার জোবানও আল্লাহ পাক হেকমত দিয়ে জারি করে দিবে, তার মুখ দিয়ে হেকমতের কথাই বের হবে, যত কথা সব হেকমতের কথা বের। যে বড়দের মলফুজাত দেখিনি আমরা, মলফুজাত এগুলো আসলে মূলত এইটা, ওনাদের হেকমতপূর্ণ কথা যেগুলো দিলের মধ্যে জোহদের কারণে আল্লাহ পাক দিলের মধ্যে পয়দা করছেন, এগুলো ওনাদের মুখ দিয়া বাইর হইছে, মলফুজ, মুখ দিয়া বাইর হইলে মলফুজ কয়, আর মলফুজের বহু বচন হইলো মলফুজাত। এগুলো যারা উপস্থিত থাকছে তারা লেখছে, যারা মনে রাখছে তারা পরে লেখছে, না এমনি বয়ান করছে, এটিরে মলফুজ কয়, মলফুজের বহু বচন মলফুজাত। আমাদের আকাবেরদের মলফুজাত হেকমত পূর্ণ কথা ভরা একদম পুরা পুরাটা। আল্লাহ
আম্বাতাল্লাহুল হিকমাতা ফি কলবিহি ওয়া আনতাকা বিহা লিসানাহু, তিন নম্বর ওয়াবাসারাহু আইবাদ দুনিয়া ওয়াদাআহা ওয়াদাওয়াআহা,
আল্লাহ পাক তাকে বসিরত দান করবে,
বসিরত মানে অন্তর্দৃষ্টি, দুনিয়ার চোখ দিয়া উরফেটটা দেখা যায়, আসলটা দেখা যায়, দিলের চোখ দিয়া আসলটা দেখা যায়, ভিতরটা দেখা যায়। অবাস্যারাহু আইবাদ দুনিয়া ওয়া দাহা ওয়া দাওয়াহা, আল্লাহ তারে বড় আরেকটা জিনিস দিব, তাকে বসিরত দিব, অন্তর্দৃষ্টি দান। এই অন্তর্দৃষ্টি দিয়া সে দেখে নিবে দুনিয়ার দোষ কি, দুনিয়ার হাকিকত কি দেখে নিবে, এবং এটার ঔষধ কি এটাও সে দেখে নিবে, ওই অন্তর্দৃষ্টি দিয়ে দেখে নিবে। আমাদের আকাবিরিনদের জীবনী মোতালা করলে সে দৌড়ে সাহাবা থেকে, সাহাবায়ে কেরামের জামানা থেকে, আমাদের এই নিকটতম আকাবিরিন অদূরবর্তী আকাবিরিনে দাওলুম দাওবন, ওনাদের হালাত মোতালা করলে যা দেখা যায়, ওনারা বড় বড় ফেতনা, বড় নাজুক হালাত, এগুলোর সব কিছু মোকাবেলা করছেন ওনারা বসিরতের দ্বারা। ওনারা এটা আগ দেখে ফেলতেন, বুঝে ফেলতেন, বুঝে ফেলতেন, আগেই বুঝতেন, বুঝে ওই অনুপাতে কাজ করতেন। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাটা এই বসিরত লব্ধ একটা বিষয়, যেটাকে এলহাম বলতে পারো, বললে মূলত এটা দিলে বসিরত। তো ওনারা বুঝতেছেন যে 1857 সনের যে বিশাল বড় পরিবর্তন মুসলমানদের হালাত একেবারে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে একেবারে দলিত মথিত, এবং সামনে যে প্লাবন আসছে, সায়লাব আসছে শিক্ষা নীতির মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, এ তো ভারতবর্ষে মুসলমান থাকবে না, এবং তাদের প্ল্যানও ছিল এটা থাকবে। এটাই আমাদের আকাবিরিনরা দেখছেন, বুঝছেন রোগ কি, সমস্যা কি, সমাধান কি, ঔষধ। এর থেকে ভারতবর্ষের সব মুসলমানদেরকে বাঁচাইতে হইলে, বাঁচতে হলে বিকল্প ব্যবস্থা, আগে যেই সিস্টেমের মাদ্রাসা ছিল না ওই সিস্টেমের মাদ্রাসা বানাও। এই যে কওমি চাঁদা, আওয়ামী চাঁদার মাধ্যমে কি চালাও মাদ্রাসা, শুধু মাঝহাবিয়তের রঙে রঙিন থাকবে, বাস এটার দ্বারাই দিনের সব সোবার মধ্যে পানি সিঞ্চিত হবে, সব সোবায় পানি পাবে, দিনের সঠিক এলেম থাকবে, ওলামা পয়দা হবে, এরা নিজেকেও কোরআন সুন্নাহ যথাযথ বুঝবে, সে মতে নিজেকে পরিচালিত করবে, এই এলেমের চর্চা করবে খাসভাবে আমভাবে, আর মানুষ তার থেকে উপকৃত হতে থাকবে, এতে করে দিন বাকি থাকবে, আন্নাসের দিন থাকবে না। এটা ওই বসিরতের বিষয়ে আছে। ময়দানি জেহাদ শেষ হয়ে গেল 1957 সনে শামিলির ময়দানে, এরপরে ওনারা দেখলেন যে আর কিছু করার নাই, পেরে উঠার মতো আর কোনো সুযোগ নেই, কিছু বাকি, দিন ইমানকে তো ঠিকানা দিতে হবে, তো যাও তালিমের ধারা শুরু হলো। কেমনে শুরু হবে, কেমনে চলবে, বহুত বড় এক বিষয় না, ওনাদের দিলের মধ্যে রাখ ঢালছে আল্লাহ। আসল সারমায়া তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহু হাসবু, ওমাইয়া ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়া ও তাওয়াক্কুল আসল সারমায়া। আর মানুষের কাছে চাঁদার জন্য যাও, বলো মানুষ চাঁদা দিবে তো মানুষ এটাকে মহব্বত করবে, যে যেখানে টাকা খরচ করে ওটার প্রতি তার মহব্বত পয়দা হয়ে যায় ন্যাচারাল। তবে এই জিনিস হবে, আর এ করে তাদের যোগসূত্র ওলামাদের সাথে থাকবে, মাদ্রাসার সাথে থাকবে, তাদের দীন ঈমান সুরক্ষা হবে, দীন ঈমান সুরক্ষা। এইয়া ওনাদের দিলের মধ্যে আসছে, শুরু করছে মাশাআল্লাহ, শুরু হয়েছে তো হয়েছে, এই যে শুরু হয়েছে আর শেষ নেই, কেয়ামত পর্যন্ত আর শেষ হইব না, খালি বাড়তেই থাকবে, বাকি ওই সিফতওয়ালা হইতে হইবে, আসল সিফত ঠিক থাকতে হবে। স্যার মায়া তাওয়াক্কুল ও তাকওয়া এটার উপরেই প্রতিষ্ঠিত। আল্লাহ আল্লাহ, তো আবাস তারা হুয়া, এরকম জায়গায় জায়গায় সময় সময় আল্লাহ বাবু ওনাদেরকে বসিরত দিছে। পরে একটা সময় আসলো, দেবন প্রতিষ্ঠার বেশ পরে, অনেক পরে, স্কুল কলেজের বর্তমান যে সাখ, মোটামুটি এরকম একটা শিক্ষা ব্যবস্থা শুরু হবে এবং যেটার মধ্যে মূল ইংরেজি থাকবে, কি থাকবে, ইংরেজি থাকবে, কালচার এবং সভ্যতা ভাষার উপরে বহন হইয়া আসে, এটা মনে রাখতে হবে সবসময়, কালচার সভ্যতা ভাষার উপরে বহন হয়ে আসে, তার বাহন হলো ভাষা, ভাষা একটা মামুলি জিনিস না, সংস্কৃত ভাষা, বাংলা ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, আরবি ভাষা, ইংরেজি ভাষা, ভাষা শুধু ভাষা না, ভাষা অনেক কিছুর ভেলা, ভেলায় বাসাই নেয় না, জোয়ার জলে বাসিয়ে বেলা, তাই না, ভেলা তো ভাষা, এটা কিন্তু সভ্যতা আর তাহজিবের ভেলা, মানে বাহন, 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 এটার আশারাত অনেক দূর পর্যন্ত, অনেক, ওরা তো অনেক বড় ধূর্ত, শিয়ালের চেয়েও বেশি ধূর্ত, ধূর্তান ইংরেজ, এই জন্য ইংরেজি ভাষা প্রাধান্য পাবে, উপরে গেলে ইংরেজি ভাষায় সব পড়তে হবে, এমন একটা বিষয় আসলো যার কারণে নিচের থেকে ইংরেজি পড়তে হবে, এই হবে সেই হবে, এই ইয়েটা হলো হযরত থানভী রহমতুল্লাহ জামানা, তখন উনি মানা করছেন, হারাম ইংরেজি পড়না, ক্যা হ্যায় ভাষা শিখবো, ভাষার মধ্যে কি লাগিয়ে রয়েছে আর, ভাষার মধ্যে কি আছে ক, ভাষা শিখবো, আন্তর্জাতিক ভাষা শিখবো, ভালো হইব খারাপ কি, ভাষা শিখবো, অনেক ওনার পিছনে লাগলো, ওলামাদের মধ্যে আলেমদের মধ্যে না আকেবাত আন্দেশ, কি না আকেবাত আন্দেশ, অপরিণামদর্শী, অপরিণামদর্শী আলেমরা বলে ভাষা তার কি সমস্যা, হুজুরে এইটা রমানা গুলো দিতে আসে, হ্যাঁ গো বুঝা, হ্যাঁ অনেক হাল্লা চিল্লা ওলামা গায়রে ওলামা হলে ওনার বিরুদ্ধে, উনি একদিন এটার অজাহাত করছেন, কি করছেন, অজাহাতের সারাংশ হইল তুম লোক নেই জানতে, ইয়ে খবিস দরখত হে, এটা একটা গাছ লাগাইছে, গাছটা খবিস, ভালো ফল দিবে না খারাপ ফল দিবে। ইস খবিস দরখত কা ফল তুম আন করিব দেখ লোগে, ইস খবিস দরখত কা ফল তুম আন করিব দেখ লোগে, তুমারি লড়কিয়াঁ ঘরচে নিকল যায়গি, স্কুলোঁ মে কালেজে মে কালেজো মে জনা হোগা, তুম আপনে আঁখো সে দেখ লোগে। ঠিকই দুনিয়া ভর দেখতে আসে, দেখতেই থাকবে, দেখতেই থাকবে। ওনারা আগেই দেখছেন, অবসরা হুয়াই বাদ দুনিয়া ওদাহা ওদাহা, বসিরতের দ্বারা বুঝতেছে। ও আখরা যাও সাল মানিলা তার ইসালাম, আর একে এদেরকে যে লোকটার এই বসিরত দিবে, এর সামনে তো সব স্পষ্ট, কে ধোকাবাজি কে কি করতে চায় না খায় বুঝে, দুনিয়ার ধোকা কি ফেরে কি বুঝে, কি করণীয় করে। তো কি হয় এই লোকটা, ওয়াখরা যাহু সালমান ইলা দার সালাম, একেবারে সহি সালেম বেহেশতে চলে যায়, জান্নাতে যাওয়ার জন্য রোকাওট থাকবে না, সে তো গোমরা হবে না, কি হবে না গোমরা হবে, কেউ তাকে গোমরাও করতে পারবে না, আল্লাহ না করলে কেউ তারে গোমরা করতে। এ হলো জোহদের ফল, জোহদের ফলাফল জান্নাত, সালেমান একেবারে কি বলবো এটাকে, নিষ্কুলুষ আত্মা নিয়ে এসে জান্নাতে যাবে, তাই না? আমাদের এই মাদ্রাসাগুলোর আসল বুনিয়াদ তো এটার উপরে, জোহদের উপরে। আমাদের আকাবিরিনদের মধ্যে দেখা যেত যেটা, সেটা হলো মাদ্রাসার থেকে কেমনে না নিয়ে আসারণ যে, কেমনে সুযোগ সুবিধা না নিয়ে আসারা যাইব, কম নিয়ে আসারা যাইব। এখনো আছে, মানে নাই যে তা না, এখনো আছে। দুনিয়া তলবি কেমনে মাঝে থেকে সুযোগ সুবিধা নিব, এই চাহাটটা, এই চাহাটটা এখানে দুইটা, মাদ্রাসা দিনের রক্ষা কবচ, এগুলোর উসিলায় আমারও তো দিন ধর্ম বহাল আছে, এটার উসিলাই তো, এই মাসাগুলোর উসিলাই তো, মার সেবা দিয়া মার থেকে আবার কিছু নেও, এটা যেরকম একটা কেমন যেন এটা ওইরকম, এরপরেও নেওয়া লাগে, কারণ জরুরত পুরা না হইলে তো আমি এই খেদমত করতে পারব, দিন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এজন্য জরুরত আর হাজত এর বেশি নাই হলো, এতটুকু তো পূরণ হতে হয়, না হলে তো ইতমিনানে খাতের বা কোনো কাজই করা যাবে না। তা আমাকেও তো জরুরত পুরা করার জন্য অন্য শগল নিতে হবে, অন্য শগল নিলে মাদ্রাসার কি হবে, মাদ্রাসার সব ওস্তাদরা যদি অন্য শগল নেয় মাদ্রাসা কই যাবে, এই জন্য নিতে হয়, বাকি এটা আসল না কি না, না পারতে নেওয়া, এতটুক পর্যন্ত এটা জোহদের পরিপন্থী না। বাকি হিসাব নিকাশ করুন, আমি করি তো আমি হিসেবে, আমার দ্বারা এত কিছু আমি পাইতে পারি না, একটা কিছু আর একটু পাইতে পারি, আমি এই করি আমার অমুকের বেশি হয় সেই হিসেবে আমার তো বেশি হইলে, এসব হিসাব নিকাশ, এটা এই আহলে মাদারেসের জন্য এটা কেমন বলা যাবে, এটা একেবারে ঘৃণিত, একেবারে ঘৃণিত। তো দেখার বিষয়, কে কি পায় কে কি করে দেখার। আমি যদ্দূর নিতেছি এটার প্রতি আফসুস থাকা, হাসরত থাকা, এটাও না নিতে পারলে ভালো হতো, না নিয়ে সারতে পারলে ভালো, এরপর নেওয়া লাগবে, নেই নেই বাকি না নিয়ে সারতে পারলে ভালো, বাকি না নেওয়ার ভিতরে দিয়ে মাদ্রাসার কাজে বিন্দু পরিমাণ ক্ষতি যেন মাসেতে নিতাম না, অন্য একটা ইনকামের ব্যবস্থা করে মাসেতে নিতাম না, এটা ভালো কথা না, এটা ভালো কথা না। হ্যাঁ মাসেতে নিতাম না বা কম নিব, আর এই পরিমাণ খেদমত আমি মাসেতেই করবো, অন্য সকল নিব না, এটা ভালো সিদ্ধান্ত নয়, বরং নিয়া মাদ্রাসায় থাকা, যথাযথ মাদ্রাসার খেদমত দেওয়া, এটা বুদ্ধিমানের কাম, অন্যথা দিন ক্ষতিগ্রস্ত হবে, দিন ক্ষতিগ্রস্ত। আর আসল বিষয়টা কি কইতাম আর, সেটা হইলো যে আল্লাহর জন্য জীবনটা দিয়া লইব, আল্লাহ তারে দিত না কিছু, সেটা আল্লাহর জিম্মাই চলে যাবে, তার এত ফেরেশানি, তার এত ফেরেশানি, তার আর কিসের অভাব আছে যে আল্লাহর জন্য নিজেকে দিয়ে ফেলবে, আল্লাহ রে তোকে ভাই বাবু আল্লাহর দিনের দিয়ালে, এটাই আল্লাহরে দেওয়ান আল্লাহর দিন, যেটাতে আল্লাহ খুশি হবে, জান দিলাম মাল দিলাম, হিসাব নিকাশ ছাড়া কতটুকু করছি, আমার ডিউটি অমুকেই পাই, আমার এত টাকা ওজিফা, এত ঘন্টা ডিউটি, এই হিসাব নিকাশ, এই জায়গায় চলার জিনিস মাদ্রাসা, মাদ্রাসা ধ্বংস হওয়া নষ্ট হওয়ার কারণ সমূহের মধ্যে এটাও একটা। আল্লাহ তো জোহদ এখতিয়ার করে আছে, জোহদ সবার জন্যই অনেক প্রশংসা, ধনীর জন্যও গরিবের, দুনিয়ার মধ্যে থাকবো দিলের ভিতরে যেন দুনিয়া বাস, এটা হলো ধনী গোজো, দুনিয়ার ধ্রুবের মধ্যে থাকবো, টাকা পয়সা দ্বন্দ্ব ধ্রুবে থাকবো, কিন্তু ভিতরে যেন না থাকবো, আর যারা সাধারণ স্বাভাবিক হালাতে আছে না বাস, দুনিয়ার তলব যেন ভিতরে না আসে, দুনিয়ার কোনো খাহের যেন ভিতরে না আসে, বাকি তার কসব কামাই জোহদ পরিপন্থী না। আর যার ভিতরে এই জোহদ পয়দা হবে তাকে ওই সিফা ওই নেয়ামত গুলো আল্লাহ দান, তার ভিতরে হেকমত পয়দা করে দিবে, তাকে বসিরত দান করবে, সব কিছু সে দেখবে বুঝবে, এমন কিছু মানুষের দিলের জগৎটা অনেক বিশাল, অনেক বিশাল, কত বিশাল, আল্লাহ মাকামুন কা হে দিলো কি হেলো তুমে খোদা জানে মাকামে দিল কাহাঁ হে, আল্লাহ আল্লাহ মাকামুন কা হে দিলো কি হেলো তুমে খুদা জানে মকামে দিল কহাঁ হে, আল্লাহ। আর ভিতরে যদি জোহদ থাকে তাহলে সব জিনিসে এখলাস চলে আসবে, অটো এখলাস, এখলাস ছাড়া কিছুই হবে না তার। আর ভিতরে যদি তলবে দুনিয়া থাকে, খায়েশাত থাকে, তাহলে সব এবাদত বন্দিগির মধ্যে খায়েশাতের হেসা চলে আসবে, দুনিয়ার হেসা চলে আসবে, এই জন্য এবাদত বেশি হইল একটু না হয় মোড়ো না না হয় অল্প একটু, আর জাহেদের এবাদত সামান্য একটু হইল অনেক বড়, যেহেতু কি নেই তার মধ্যে খাহেসাত নাই, দুনিয়া তলবি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন।
সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক
আহমাদু ওয়া সুলি আলা রাসূলিল কারীম তারাবি নামাজ সংক্রান্ত কিছু মাসায়েল বিশ রাকাত তারাবি নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদা শরীয়ত কোনো ওজর ব্যতীত বিশ রাকাতের কম পড়লে গুনাহ হবে তারাবির নামাজের জামাত সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া তারাবির নামাজে কোরআনে কারীম এক খতম করা সুন্নত তবে রমজানের প্রতি রাতেই তারাবি পড়া সুন্নত খতম হয়ে যাওয়ার পরেও প্রত্যেক রাতে তারাবি পড়তে হবে শুধু খতম হয়ে গেলে তারাবি ছাড়া যাবে না তারাবির নামাজের সময় এশার নামাজের পর থেকে শুরু হয়ে সুবহে সাদেকের আগ পর্যন্ত বাকি থাকে আগে বিতির পরে পরে তারাবি পড়া অথবা আগে তারাবি পরে পরে বিতির পড়া দুটোটাই জায়েজ আছে তবে রমজান মাসে বিতিরের নামাজ জামাতের সাথে পড়া মুস্তাহাব কারো যদি এমন হয় যে তারাবির নামাজ দুই চার রাকাত রয়ে গেছে ওদিকে বিতিরের জামাত শুরু হয়ে গেছে তাহলে উনি বিতিরের জামাতে শরীক হয়ে যাবেন তারাবি দুই চার রাকাত যা বাকি আছে সেটা পরে পড়বেন রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর তারাবি শুরু করা মুস্তাহাব অর্ধরাতের পর তারাবি পড়া মাকরুহ না তারাবির নামাজের কাজা নেই যদি কোনো কারণে তারাবি ছুটে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে কাজা করা যাবে না এক্ষেত্রে সওয়াব থেকে বঞ্চিত হবে তারাবির নামাজ এক সালামে দুই রাকাত করে পড়া সুন্নত কেউ যদি এক সালামে চার রাকাত পড়ে ফেলে আর দুই রাকাতের পরে বৈঠক করে তাহলে চার রাকাতেই হয়ে যাবে তবে সুন্নত মতো হতো না ভালো না আর কেউ যদি দুই রাকাতের পরে বৈঠক না করে তাহলে প্রথম দুই রাকাত হবে না শেষের দুই রাকাত হবে প্রথম দুই রাকাতে যে পরিমাণ তেলাওয়াত করা হয়েছে সেটা পুনরায় তেলাওয়াত করতে হবে খতম তারাবির মধ্যে যদি নামাজের কোনো অংশ নষ্ট হয়ে যায় তাহলে ওই দুই রাকাতে যে পরিমাণ কেরাত পড়া হয়েছে ওই পরিমাণ কেরাত পুনরায় পড়তে হবে অন্যথায় খতম হবে না খতম তারাবিতে যদি কোনো সূরা ছুটে যায় অথবা কোনো আয়াত ছুটে যায় তাহলে প্রথমে ছুটে যাওয়া সূরা অথবা আয়াত পড়বে এরপরে সামনে থেকে তেলাওয়াত করবে তারাবির নামাজে এত দ্রুত তেলাওয়াত করা যে অক্ষরগুলো ভালোভাবে স্পষ্ট হয় না এটা মাকরুহ হরফগুলো স্পষ্ট হতে হবে তারাবির নামাজের প্রত্যেক চার রাকাতকে তারবিহা বলে ইমাম বদল করতে হলে চার রাকাতের পরে করা উত্তম যেমন কেউ চার রাকাতের পরে আট রাকাতের পরে বারো রাকাতের পরে এভাবে করা ভালো প্রত্যেক চার রাকাতের পরে চার রাকাত পরিমাণ সময় পরিমাণ বিলম্ব করা এটা মুস্তাহাব এ সময়ের মধ্যে নির্দিষ্ট কোনো দোয়া নাই এ সময় কোরআন তেলাওয়াত করা যাবে যে কোনো ধরনের দোয়া দুরুদ পড়া যাবে নফল নামাজও পড়া যাবে তবে মুসল্লিদের প্রতি লক্ষ্য রেখে এর চেয়ে কম সময় বসাও জায়েজ আছে তারাবির নামাজ তাড়াতাড়ি শেষ করার জন্য কেউ বৈঠকের মধ্যে তাশাহুদ পরেই সালাম ফিরিয়ে ফেলে দুরূদ শরীফ পড়ে না এটা ঠিক না দুরূদ শরীফ পড়া সুন্নত এ কারণে যথারীতি পূর্ণ দুরূদ পড়তে হবে আর যদি সম্ভব না হয় মুসল্লিদের কারণে তাড়াহুড়া করতে হয় তাহলে কমপক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এতটুকু পড়তে হবে তারাবির নামাজ পড়িয়ে বিনিময় নেওয়া জায়েজ নেই নাবালেগের জন্য তারাবি অথবা অন্য কোনো নফল নামাজ বা ফরজ নামাজের ইমামতি জায়েজ নেই সুতরাং নাবালেগের পিছনে তারাবি পড়লে তারাবি হবে না ইমাম রুকুতে যাবে এই অপেক্ষায় নামাজে শরিক না হয়ে বসে থাকা যে ইমাম সাহেব রুকুতে গেলে পরে নামাজের নিয়ত বাড়বে এটা মাকরুহ আল্লাহ তাআলা বোঝায় এবং আমল করার তৌফিক দেয়